বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 2 জুন, 19 জ্যৈষ্ঠ এবং ফার্সি 12 খুরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ফের ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে কোরআনের আলো, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন, জানালেন সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিউনিশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে হামাস মুখপাত্রের সাক্ষাৎ, প্রতিরোধ যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ, তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ভারতে গৃহবধূ এবং অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন বলে খবর, করোনায় কাজ হারিয়ে এমন দুর্দশা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন। তিনি আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্বালানি খাতের 2টি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য ও মিথ্যার লড়াই ইতিহাসের সব পর্যায়ে ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের ধরনে কেবল পরিবর্তন এসেছে, কিন্তু এটা সবসময়ই ছিল। তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুড়ে প্রতিবাদ জানাত, এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে। এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইদ জালিলি বলেছেন, দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তিনি টেলিভিশনে দেওয়া বক্তব্যে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বলেন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আবাসন সংকট সহ অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানের জন্য এই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ইরানের প্রচুর সম্পদ ও সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক বিপ্লব করার জন্য উপযুক্ত কর্ম পরিকল্পনা প্রয়োজন। ইরানের বিচার বিভাগের প্রধান ও ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, জনগণের সমস্যা সমাধান এবং দুঃখ দুর্দশা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই তিনি এবছরের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তব্যে আরও বলেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অন্যায়, বৈষম্য ও দুর্নীতি বিরাজ করছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাইসি বলেন, সরকারি অফিস আদালত থেকে দুর্নীতির বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হবে। তিউনিশিয়া সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল তিউনিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রাউফ শেবানির সঙ্গে সাক্ষাৎ করেছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি তিউনিশিয়া সফরকারী প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। সাক্ষাতে আবু জুহরি ও শেবানি গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন সহ ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ইরানি রাষ্ট্রদূত গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাক্ষাতে সামি আবু জুহরি ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। হামাসের মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বাইতুল মুকাদ্দাসে ইহুদিবাদী ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এই পদক্ষেপের সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এ ব্যাপারে কাজ শুরু হয়ে গেছে। আজ বুধবার আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, কোনো নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য কিংবা সংশোধনের আবেদন করলে তাকে এক মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। দেয়া সম্ভব না হলে কেন দেয়া যাবে না সেই বিষয়টিও লিখিতভাবে সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে। মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা, জাতীয় পরিচয়পত্র করার মতো সক্ষমতাও তাদের নেই, পৃথিবীর কোনো দেশে এমন নিয়মও নেই। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ তার লিখিত বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ অন্যত্র স্থানান্তর সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় অন্তিম যাত্রার আয়োজন। জনবল সহ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা হচ্ছে নির্বাচন কমিশনের কফিনে সর্বশেষ পেরে। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র স্থানান্তর সম্পর্কে আমার বক্তব্য শীর্ষক লিখিত বক্তব্যে তিনি বিষয়টিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে বলেন, সংবিধানের 108 ধারার 4 উপধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন। এটি কমিশনের জন্য রক্ষা কবচ হলেও নির্বাচন কমিশনের স্বাধীনতা এখন কোথায়?
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়া, বাহরাইন ও নেপাল সহ বেশ কয়েকটি দেশে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। এদিকে ইরান এবং ওমান সহ আগের তালিকায় থাকা কয়েকটি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 9,424 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 137 জন। এদিকে আজ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের মহানির্দেশক বলরাম ভার্গব বলেছেন, বুধবার দেশের কমপক্ষে 350 জেলায় সংক্রমণের হার 5% নিচে রয়েছে। ভারতে করোনার প্রকোপে কাজ হারিয়ে গৃহবধূ এমনকি অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। বিজেপি শাসিত গুজরাটে সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি করুণ কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে করোনার প্রকোপে কাজ হারিয়ে মানুষজনের আর্থিক দুরবস্থা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা বিজেপি শাসিত গুজরাটের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। গণমাধ্যমে প্রকাশ, এখানে গৃহবধূ এমনকি অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি এ ধরনের করুণ কাহিনী প্রকাশ্যে এসেছে। গণমাধ্যমে প্রকাশ, করোনা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কাজ হারাচ্ছেন অনেকেই, এজন্য মহিলারা গর্ভ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। গুজরাটে এরকম 20-25টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বুধবার রেডিও তেহরানকে বলেন,
বদ্ধদোরা থেকে এক সময় নরেন্দ্র মোদী জিতে ছিলেন, সেই কেন্দ্রে এক তরুণী নিজেকে বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। এটা ভারতবর্ষের দেশে এটাও প্রথম মডেল যে গুজরাটের তরুণীরা যারা এখনো বিবাহিত নন তারাও নিজেদের সারোগেট মাদার হিসেবে বা বিকল্প মা হিসেবে গর্ভ ভাড়া দিচ্ছেন। এটা গুজরাট মডেল নয়, এটা খুব লজ্জার মডেল, জাতীয় লজ্জা এটা। এবং গুজরাটের যে চরম দুরবস্থা সেটা
বলছিলেন ডক্টর ইমানুল হক। গুজরাটের পূর্ব আহমেদাবাদে 23 বছরের বয়সী এক তরুণী বাড়িতে কাজ করতে যেত, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সামনে সংসার চালানোর সমস্যা তৈরি হয়। এ সময় তাকে একজন সারোগেট মা হওয়ার পরামর্শ দেন। তার ওই রাস্তা ঠিক বলে মনে হয়। তিনি এক দম্পতির সন্তানের সারোগেট মা হতে চলেছেন। সংসার খরচ চালাতে মহিলারা ওই পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে কিছু অবিবাহিত তরুণীও রয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে। তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে। মালয়েশিয়া অভিযোগ করেছে দেশটির আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। অন্যদিকে বেইজিং দাবি করেছে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সেদেশের জঙ্গি বিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হোসেন মঙ্গলবার বলেন, তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন। তিনি বলেন, চীন তার দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হিশামউদ্দিন আরও বলেন, মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব। ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। খার্গ নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। গতকাল মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে জাহাজটিতে আগুন লাগে। এরপর প্রায় 20 ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়েও জাহাজটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে জাহাজে থাকা 400 জন ক্রু ও প্রশিক্ষণার্থীকে উদ্ধার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। সম্প্রতি কুয়েতের যুবরাজ মার্শাল আহমাদ জাবের আল সাবার সৌদি আরব সফরকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর আরও চাপ সৃষ্টির জন্য কুয়েত ও সৌদি আরব চেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেছেন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা সম্প্রতি ইরান সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় যে আগ্রহ প্রকাশ করেছিলেন তা থেকে তারা সরে এসেছেন এবং ফের ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছেন। দ্বিতীয়ত, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য থেকে বোঝা যায় এ অঞ্চলের অন্য আরব দেশগুলো সৌদি আরবের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিতে প্রস্তুত নয়। তৃতীয় বিষয়টি হচ্ছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। এ থেকে বোঝা যায় অন্য দেশের ব্যাপারে সৌদি কর্মকর্তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য রয়েছে। চতুর্থ বিষয়টি হচ্ছে, তিনি এমন সময় ইরানের বিরুদ্ধে বক্তব্য দিলেন যখন সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কুদস শহর ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিয়েছে এবং ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ শক্তিগুলো বিজয়ের ধারা অব্যাহত রেখেছে। পঞ্চম বিষয়টি হচ্ছে, সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালানোর পর এটাই প্রথম রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের বিষয়ে বড় ধরনের প্রতিক্রিয়া। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হলেও ইয়েমেনিদের হামলায় সৌদি সেনারা লজ্জাজনকভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করায় সৌদি কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় অযথা ইরানের বিরুদ্ধে বিষোদ্গার না করে সৌদি কর্মকর্তাদের উচিত ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর শক্তির বিষয়টি উপলব্ধি করা এবং ইয়েমেনে গণহত্যা বন্ধ করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুন সংখ্যা বাড়িয়েছে করোনার ভারতীয় ধরন। ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলেছে, দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, তাই সংক্রমিত জেলায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধের সুপারিশ করেছে তারা। করোনা বিস্তার রোধে খুলনায় জারি করা হয়েছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,694 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,988 জন। ওদিকে রাজশাহী বিভাগে আরও 3 জেলায় বেড়েছে সংক্রমণ। নাটোর, নওগাঁও এবং জয়পুরহাটে শনাক্তের হার বেড়েছে টানা 3 দিন। এর মধ্যে নওগাঁয় সবচেয়ে বেশি 39%। এর আগে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়ায় আরও 7 দিন লকডাউন বাড়ানো হয়েছে। রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেছেন, স্থানীয় অধিবাসীদের মাঝে করোনা নিয়ে একরকম গা ছাড়া ভাব থাকার কারণে অসতর্কতা থেকে সংক্রমণ বাড়ছে। তবে ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নবাবগঞ্জ বা শিবগঞ্জ বা সোনামুদ্দিদের যে রোগীগুলা, ওইখানে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা এনশোর করতে পারি, তাহলে তারা রাজশাহী আসছে না, তাদের স্বজনরা রাজশাহী আসছে না, তাহলে রাজশাহীর লোকগুলা নিরাপদ থাকছে।
ওদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর এর প্রভাব পড়েছে সীমান্ত জেলার নওগাঁতেও। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই অবস্থায় নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকে জেলা প্রশাসক হারুনুল রশিদ এই লকডাউন ঘোষণা করেন। অপরদিকে দক্ষিণ পশ্চিমের বিভাগ খুলনাতেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এখানে তিন দিনের হিসাবে শনাক্তের হারে এগিয়েছে খুলনা জেলা। সর্বশেষ সংক্রমণের হার পাওয়া গেছে ৪৯%। এরপরে সাতক্ষীরায় ৩৮, যশোরে ২৯ এবং কুষ্টিয়ায় ১৪% রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মহামারী করোনা নিয়ে আজও আলোচনা হবে, আর আলোচনা করবেন কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজী। তো চলুন আজকের আলোচনা শুনি। ডাক্তার শাহনাজ কাজী, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি গত অনুষ্ঠানে বলছিলেন মারাত্মকভাবে আক্রান্ত না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে চিকিৎসাটা কিভাবে নেবেন এবং কে চিকিৎসা নেবেন?
আমরা বলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। সিমটোম্যাটিক ট্রিটমেন্টটা হচ্ছে শুধুমাত্র যে সিমটমটা হচ্ছে সেটার চিকিৎসা। জ্বর হলে জ্বরের চিকিৎসা হবে, যেমন সাধারণ জ্বরের চিকিৎসা যেভাবে করা হয়। তার যদি গলা ব্যথা হয়, গলা ব্যথার চিকিৎসা হবে। তার যদি করোনার যে অন্যান্য সিমটম গুলো আছে, ডায়রিয়া হয়, ডায়রিয়ার চিকিৎসা হবে। এরকম যে সিমটমে সে আক্রান্ত হবে সেই সিমটমটার চিকিৎসা হবে। এটাই কিন্তু মেইন গাইডলাইন।
তার মানে সিমটম অনুযায়ী চিকিৎসা নিতে হবে। জ্বর হলে জ্বরের, গলা ব্যথা হলে তার ওষুধ, ডায়রিয়া হলে তার চিকিৎসা, এভাবে চিকিৎসাটা নিতে হবে। তার মানে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তাই তো?
আমাদেরকে খুব নিবিড় একটা পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আর তাদের যে সিমটমগুলো আছে সেটা সর্বক্ষণ, মানে এটাকে খুব নিবিড় একটা পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যে কেমন আছে মানুষটা। যেটা মেইন হয় যে অক্সিজেন লেভেলটা অনেক কমে যায়, অক্সিজেন লেভেলটা কমে গেল কিনা এটা দেখার জন্য এখন বাংলাদেশে আমি যেটা জানতে পেরেছি যে অক্সিজেন স্যাচুরেশন যে মিটারটা সেটা পাওয়া যায়, ওইটা যদি থাকে বাসায় এবং টাইম টু টাইম যদি অক্সিজেন লেভেলটা চেক করা হয় যে কি অবস্থায় আছেন উনি, তো তার উপরে ডিপেন্ড করবে। অক্সিজেন লেভেল যদি আমাদের হচ্ছে একজন নর্মাল মানুষের জন্য 94% মানে 94% যদি থাকে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটা নেমে যাচ্ছে, নেমে গিয়ে চলে আসলো 90, 90 এর থেকে নিচে নামলেই কিন্তু আমরা বলি যে তার অবস্থা অবনতি হচ্ছে, তখন আমাদের অবশ্যই চিন্তা করা উচিত হসপিটাল বা মানে তার আর একটু বেশি চিকিৎসার হস্তক্ষেপ করতে হবে ওই চিকিৎসার ক্ষেত্রে, সেইভাবে আমরা ধরে নিতে পারি। এর আগ পর্যন্ত বাসাতে থাকাই সবচেয়ে সমীচীন বলা যায়। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফল ফলারি এগুলো খেতে হবে, রেস্ট নিতে হবে, আর আমরা তো এখন সবাই জানি যে তাকে আলাদা থাকতে হবে এবং আলাদা থাকাটা সুনিশ্চিত করতে হবে যদি বাড়িতে অন্য কেউ তার দ্বারা আক্রান্ত না হয়ে থাকে, আলাদা থাকাটা সুনিশ্চিত করতে হবে।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি বললেন বাড়িতে থাকতে হবে এবং আলাদা থাকাটা সুনিশ্চিত করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে করোনা এমন ভীতিকর একটা বিষয় যে কারো করোনা হলে তার ধারে কাছে যেতেই মানুষ ভয় পান। সেক্ষেত্রে আক্রান্ত মানুষটি একই বাড়িতে থাকবেন, কিভাবে থাকবেন তিনি, একটি রুমের মধ্যেই কি তিনি আবদ্ধ থাকবেন, বিষয়টি যদি একটু স্পষ্ট করেন।
আমি মানে অত্যন্ত খুশি হলাম যে আপনি আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করলেন। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে বাড়িতে অন্যান্য কারো যদি একই সিমটম না থাকে, মানে যাকে আমরা ভাবছি বা যে করোনা পজিটিভ তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে সবার থেকে, তার জন্য একটা আলাদা রুম থাকতে হবে, ওইখানে সে থাকবে। এবং ওই যে আমি প্রথমে বলেছিলাম যে শারীরিক দূরত্ব 6 ফিট, এই 6 ফিট যদি আমরা মানতে পারি তাহলে তো এটা অন্য কারো কাছে যাওয়াটা থেকে আমরা একটুখানি বলতে পারি শঙ্কা মুক্ত থাকতে পারি, তো সে তার আলাদা রুমে চলে যাবে। যদি সম্ভব হয়, আমি অবশ্য এটার উপরে অত গুরুত্ব দিতে পারি না যে বাংলাদেশের সব বাসাতে অ্যাটাচ বাথরুম থাকে না, যদি থাকে সে অনলি ওই বাথরুমটাই, তার জন্য একটা বাথরুম রাখা হবে, সে ওইটা ইউজ করবে। এবং তার খাবার দাবার যদি সম্ভব হয় তার রুমের দরজার সামনে রেখে যাওয়া, সে নিজে ওইটা নিয়ে নিবে, ভেতরে খাবে, আবার বাইরে বের করে দিবে, এই ধরনের ব্যবস্থা। মানে আমি তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো, যেটাকে বলে আইসোলেশন। আইসোলেশন মানে সে সম্পূর্ণভাবে অন্যান্য সদস্যদের থেকে আলাদা থাকবেন অন্তত পক্ষে 14 দিন, তারপরে তার করোনা যখন টেস্ট করে নেগেটিভ হবে তখন সে ফ্রি সবার সাথে আবার মিশবে যদি সম্ভব হয়।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি এ সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন কি?
যেহেতু আমাদের দেশে সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে যে একজন আক্রান্ত হলে তার জন্য একদম আলাদা সবকিছু এনশিওর করা অনেক সময় সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমাদের ওইটুকু মানে ভাবতে হবে যে হ্যাঁ অন্যান্য যারা আছেন তারাও নিজেদেরকে করোনা পজিটিভ ভেবে নেয়াটাই আসলে সমীচীন, যদিও তাদের সিমটম না থাকে, কারণ অ্যাসিমটোমেটিক ইনফেকশনটাও হচ্ছে। অ্যাসিমটোমেটিক ইনফেকশনটা হচ্ছে গিয়ে তার ভেতরে আছে ভাইরাসটা, তার ভেতরে ভাইরাসটা সবকিছু করছে করোনা পেশেন্টের মতোই, কিন্তু সিমটমটা প্রকাশ হচ্ছে না। সে যদি বাইরে যায় অন্য লোকের সাথে মেলামেশা করে, ওই শারীরিক দূরত্ব মাস্ক এগুলা না মেনে সে যদি অন্য কারোর সাথে মেলামেশা করে, সে কিন্তু আরেকজনকে আক্রান্ত করতে পারে। এবং আমাদের দেশে এই জিনিসটা সম্বন্ধে আমার যেটা মনে হয় যে সচেতনতার খুব বেশি অভাব রয়েছে, তো আমাদেরকে সবাইকে আসলে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ যে নিজেকে দায়িত্বশীল হতে হবে। আমি আরেকজনকে বলতে পারি না, কিন্তু আমি আমার নিজের যে কাজটা সেটা আমি করতে পারি, আমার করণীয়টুকু আমি করতে পারি, এটা যদি আমরা করি আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট কিছুটা তো ভালো পরিস্থিতির দিকে আমরা যেতে পারি।
শ্রোতা বন্ধুরা, ভীতিকর করোনার হাত থেকে বাঁচার জন্য আমাদের করণীয় সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজীর দু পর্বের আলোচনার শেষ পর্ব শুনলেন। আসুন, করোনাকে ভয় নয়, নিয়ম মেনে চলে করোনাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং সুস্থ থাকি।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 2 জুন বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বঙ্গবন্ধুর 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, 371 ইউপিতে ভোটের তফসিল ঘোষণা। একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি, প্রথম আলো। এমসি কলেজে ধর্ষণ, অধ্যক্ষ হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ, কালের কণ্ঠ। বাংলাদেশে সুশাসন আজ কবরে, মানব জমিনের শিরোনাম। সমকাল লিখেছে 7 জেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। সরকারি চাকরি ছেড়ে 2,50,000 টাকা বেতনে মমতার উপদেষ্টা, আলাপন, আনন্দবাজার পত্রিকা। আলাপনের বিরুদ্ধে কি ফৌজদারি প্রক্রিয়া চালাতে পারে কেন্দ্র, আজকালের শিরোনাম। ম্যাগি, কিটক্যাট এসব কি আদৌ নিরাপদ, খোদ নেসলের তথ্য ঘিরে চাঞ্চল্য। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বঙ্গবন্ধুর 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, বঙ্গবন্ধুর 4 খুনি শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও ABMH নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আজ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে গেজেট জারি করা হবে।
ভাষান্তরে যুক্ত হচ্ছে জাতিসংঘ, 4 বছরেও প্রত্যাবাসন শুরু না হয় হতাশ রোহিঙ্গারা, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। ভাষান্তর এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে ঢাকা সফরে আসা জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রোটেকশন গিলিয়ান টিগ্রস ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর অপারেশনস রাউফ মাজুও প্রায় অভিন্ন সুরে বলেছেন, বাংলাদেশ সহ সব জায়গায় শরণার্থীদের পাশে থাকবে ইউএনএইচ।
সিয়ার যৌথ সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, পালিয়ে আসার চার বছরেও দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা, যে কারণে তারা ভাষান্তরে বিক্ষোভ দেখিয়েছে।
বাংলাদেশের সুশাসন আজ কবরে, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। মানব জমিনের এই খবরে লেখা হয়েছে, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানেই একদিনের ভোট না, গণতন্ত্রই হচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সুশাসন আজ কবরে, আজ দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে নারীরা রাস্তায় বেরিয়ে না আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, মেয়েদেরকে সমান চোখে দেখার আহ্বান জানান তিনি।
একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি, প্রথম আলোর চাঞ্চল্যকর খবরে লেখা হয়েছে। ভারতে পাচার হওয়া এক কিশোরী সম্প্রতি দেশে ফিরে হাতির ঝিল থানায় একটি মামলা করেছেন। এরপর ওই মামলায় তিনজনকে গতকাল সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেদি হাসান বাবু, মামলার বাদী ওই কিশোরী সহ এক হাজারের বেশি নারীকে ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।
এমসি কলেজে ধর্ষণ, অধ্যক্ষ হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ। দৈনিক কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে ওই কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায় দেন। গত বছরের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ।
সাত জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক, পরিস্থিতি খারাপ হচ্ছে জয়পুরহাটে। সমকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশের সীমান্ত সংলগ্ন সাত জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ কমার লক্ষণ নেই, বরং উদ্বেগজনক হারে সংক্রমণ বেড়ে চলেছে। যশোরে মাস জুড়ে সংক্রমণের হার কম থাকলেও গত 24 ঘন্টায় তা বেড়েছে। আক্রান্তদের মধ্যে ডেল্টা ভারতীয় ধরন শনাক্ত হয় উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে রাজশাহী ও নওগাঁয়।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সরকারি চাকরি ছেড়ে 2,50,000 টাকা বেতনে মমতার উপদেষ্টা আলাপন। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েনের মধ্যে সরকারি চাকরি ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন রাজ্যের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকালে নবান্নে গিয়ে তিনি তার দায়িত্ব বুঝে নেন। আর আজকালের খবর, তাকে নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন চলছে।
ম্যাগি, কিটক্যাট এসব কি আদৌ নিরাপদ? খোদ নেসলের তথ্য ঘিরে চাঞ্চল্য। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থা নেসলে তাদের তৈরি ম্যাগি, কিটক্যাট, নেসক্যাফে প্রভৃতি পণ্য প্রচণ্ড জনপ্রিয়। কিন্তু কতটা নিরাপদ এসব পণ্য? কোনো খাদ্য সংস্থা কিংবা সরকারি দাবি, খোদ নেসলেই জানাচ্ছে তাদের 60% বেশি খাদ্য ও পানীয় তথা কথিত স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে পড়ছে না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক আয়োজন কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা দুখানের আলোচনা শেষ করেছিলাম। কাজেই আজ থেকে আমরা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা জাসিয়া নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই এই সূরার এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين
بسم الله الرحمن الرحيم حم এই কিতাব নাজিল হয়েছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনে মুমিনদের জন্য রয়েছে বহু নিদর্শন।
সূরা জাসিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে এবং অন্যান্য মাক্কী সূরার মতো এই সূরায়ও তাওহীদ বা একত্ববাদ, পথভ্রষ্টদের প্রতি সতর্কবার্তা এবং মানুষের পরকালীন জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাদ হা মিম দিয়ে। এর পরের আয়াতে পবিত্র কোরআন নাজিল সম্পর্কে কথা বলা হয়েছে বলে এই হুরুফ দিয়ে কোরআনের অলৌকিকত্ব ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই আলিফ বা তা সা অক্ষরগুলো দিয়ে কোরআনের আয়াতগুলো সাজানো হলেও কোনো মানুষের পক্ষে এরকম একটি সূরা বা একটি আয়াত রচনা করা সম্ভব নয়।
পরের আয়াতে কোরআন নাজিলের কথা বলতে গিয়ে আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থাৎ ইজ্জত বা সম্মান ও হিকমত বা প্রজ্ঞার কথা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাঁর মুমিন বান্দাদেরকে বলছেন, তোমরাও সম্মানিত জীবনযাপন করবে এবং কোনো অবস্থায় জিল্লতি বা অবমাননাকর জীবনের মুখোমুখি হতে হয় এমন কোনো কাজ করবে না। সেই সঙ্গে তোমরা জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে নিজেদের জীবন গঠন করবে এবং অনর্থক ও বাজে কাজ করা থেকে বিরত থাকবে। এর পরের আয়াতে সৃষ্টি জগতে আল্লাহ তাআলার মহত্বের দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে বলা হচ্ছে, এই কোরআন সেই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি কোরআনে যেসব আদেশ নিষেধ করেছেন তা মানুষ ও বিশ্বজগতের ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
আসমান ও জমিনে যা কিছু আছে এবং যেভাবে এই বিশাল সৃষ্টি জগৎকে সুবিন্যস্ত করা হয়েছে তার প্রতিটি বিষয় আল্লাহর অগণিত নিদর্শনের এক একটি দৃষ্টান্ত। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী অতি সূক্ষ্ম নিয়ম মেনে প্রতি মুহূর্তে নিজের অক্ষের উপর এবং সূর্যের চারপাশের কক্ষপথে ঘুরছে। একই সঙ্গে বিশাল ছায়াপথের ভেতর সৌরজগৎ পরিবারের সঙ্গ থেকে অনির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে পৃথিবী। অথচ এত ছোটাছুটি সত্ত্বেও ভূপৃষ্ঠকে এত বেশি শান্ত ও নীরব করে রাখা হয়েছে যে মানুষ ও অন্যান্য প্রাণী তার উপর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। এসব কিছু নিয়ে চিন্তা করলে মানুষ মাত্রই বিস্ময়ে হতবাক হয়ে যাবে।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, আল্লাহ তাআলার অসীম জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে যাতে মানুষ তা অনুসরণ করে সৌভাগ্য লাভ করতে পারে। দুই, বিশ্বজগৎ সৃষ্টি ও পরিচালনা একই উৎসের সঙ্গে সম্পর্কিত এবং এই দুয়ের মধ্যে পরিপূর্ণ সমন্বয় রয়েছে।
এবারে সূরা জাসিয়ার চার থেকে ছয় নম্বর পর্যন্ত আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই তিন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন।
وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون
তোমাদের সৃষ্টিতে আর ভূপৃষ্ঠে প্রাণীকুল ছড়িয়ে দেওয়ার মাঝে আল্লাহর ক্ষমতার নিদর্শন আছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। আর রাত ও দিনের পরিবর্তন এবং আল্লাহ আকাশ হতে যে রিজিক বর্ষণ করেন, অতপর তিনি তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার নিকট যথাযথভাবে আবৃত্তি করছি। সুতরাং তারা যদি এসব আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে আল্লাহর বাণী ও আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস স্থাপন করবে?
সৃষ্টি জগতে আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি ইঙ্গিত করার পর এই তিন আয়াতের শুরুতে মানুষকে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, তোমরা সৃষ্টি জগতে আল্লাহর মহত্ত্ব দেখার জন্য কেন তোমাদের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করছো না? অথচ এগুলোর প্রতি দৃষ্টি দিলে ও এসব নিয়ে চিন্তা ভাবনা করলে এক আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস আরও দৃঢ় হতো। একইভাবে বাতাসের চলাচল, বৃষ্টি বর্ষণ, সূর্যোদয় ও সূর্যাস্ত সহ অন্যান্য প্রাকৃতিক ঘটনাবলী প্রত্যক্ষ করলে আমরা এ কথা উপলব্ধি করতে পারি যে বিশ্বজগতের সৃষ্টিকর্তা গোটা সৃষ্টিকে এমনভাবে বিন্যস্ত করেছেন যাতে ভূপৃষ্ঠে বসবাসকারী প্রাণীকুলের সব প্রাকৃতিক চাহিদা পূরণ হয়ে যায় এবং সবাই বেঁচে থাকতে পারে। এত সব নিদর্শনের প্রতি যদি কেউ ভ্রুক্ষেপ না করে এবং যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা নিয়ে চিন্তাভাবনা না করে ও ইমান না আনে, তাহলে সে দায় একান্তভাবেই তার নিজের। এ অবস্থায় তার মৃত্যু হলে জাহান্নামী হবে তার একমাত্র ঠিকানা। এবারে সূরা জাসিয়ার 7 ও 8 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীব ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম।
ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য যে তার সামনে আল্লাহর আয়াতের আবৃত্তি করা হলে তা শোনে, অথচ ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভ্রান্ত মতবাদে অটল থাকে যেন সে তা শোনেই নি। সুতরাং ওকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও।
আগের আয়াতগুলোতে বিশ্বজগতে আল্লাহ তাআলার কিছু নিদর্শন এবং পবিত্র কোরআন নাজিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর এই দুই আয়াতে বলা হচ্ছে, তারাই আল্লাহ তার রাসূল ও আসমানি কিতাবের প্রতি ঈমান আনে না যারা অহংকার ও মনের চাহিদা অনুযায়ী জীবন গড়ার কারণে পাপাচার ও জুলুমে লিপ্ত, তাদের অন্তর সত্য গ্রহণ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। কাজেই তাদের সামনে যতই কোরআনের আয়াত তেলাওয়াত করা হোক না কেন, তারা তা শুনতে বা চিন্তা করতে রাজি নয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, আল্লাহর বাণী সব মানুষের কানে পৌঁছে দিতে হবে, এমনকি এ কাজে চরম পাপাচারে লিপ্ত ব্যক্তিও যেন বাদ না যায়, তাহলেই তাদের প্রতি দায়িত্ব পালন সম্পন্ন হবে। দুই, অহংকার একটি খারাপ গুণ। সেই অহংকার যদি আল্লাহর সামনে করা হয় তাহলে তার মাত্রা আরও বেড়ে যায় এবং জেনে বুঝে সেই অহংকারে অটল থাকার অপরাধ আরও অনেক অনেক গুণ বেশি। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সবশেষে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা যোগধাধনের সাফল্য অর্জন করেছেন জানালেন সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি সেই নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে হামাস মুখপাত্রের সাক্ষাৎ, প্রতিরোধ যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ, তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এবারে আরও একটি খবর। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেশফুল শহরের একটি বিমান ঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।